চার দিকে হোক প্রসার নেকির দোয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عطوف ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم
صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه اللہ مصطفیٰ کے قدموں میں موت دے دے اللہ مصطفیٰ کے قدموں میں موت دے دے مدفن بنے ہمارا سرکار کا مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ امر مدینہ تے جب آج نہ ہوئے تو کل جب نبی آمدر ڈاکی بن آج نہ ہوئے تو کل جب صلی اللہ علی محمد صلی اللہ ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল, ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল, ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সুপ্রসন্ন ভাগ্য মোর কর রাসূল, ইয়া রাসূলাল্লাহ, সুপ্রসন্ন ভাগ্য মোর কর রাসূল, নূরানি চেহারা তোমার দেখাও রাসূল, নূরানি চেহারা তোমার দেখাও রাসূল, ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। স্বপনে আমার এসে তুমি একবার ইয়া রাসূলাল্লাহ, স্বপনে এসে আমার তুমি একবার, দিদারের শোধা আমারে দাও রাসূল, দিদারের শোধা আমারে দাও রাসূল, ভালোবাসার শোধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। গুনাহের রোগী এলো তোমার দারে ইয়া রাসূলাল্লাহ, গুনাহের রোগী এলো তোমার দারে, তুমি মোরে সুস্থ করে দাও রাসূল, তুমি মোরে সুস্থ করে দাও রাসূল, সারা জীবন যেন তোমার গুণ গাই ইয়া রাসূলাল্লাহ, সারা জীবন যেন তোমার গুণ গাই, সব বাধা মোর দূর করে দাও রাসূল, সব বাধা মোর দূর করে দাও রাসূল, সব গুনাহ আমার মুছে দিবেন খোদা, সব গুনাহ আমার মুছে দিবেন খোদা, একটু যদি ঠোঁট তোমার নড়াও রাসূল, একটু যদি ঠোঁট তোমার নড়াও রাসূল, নির্জন আধার ঘরে হবে আলোকিত, নির্জন আধার ঘর হবে আলোকিত, যদি এসে মুচকি হাসি দাও রাসূল, যদি এসে মুচকি হাসি দাও রাসূল, ভালোবাসার সোধা মরে দাও রাসূল, তোমার দিবানা মরে বানাও রাসূল, ভালোবাসার সোধা মরে দাও রাসূল, তোমার দিবানা বানাও রাসূল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নি, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে ইননামাল আমালু বিন্নিয়া, অর্থাৎ আমল যার উপর ডিপেন্ড করবে সেটি হচ্ছে বান্দার নিয়ত। কাজে আমি আপনি যদি ভালো নিয়ত করি, আমি আপনি যদি খালিস নিয়ত করি, এর যে প্রতিদান, এর যে বেনিফিট, যে নেকি আল্লাহ পাক আমাদেরকে তেমনি দান করবেন। বা আসুন আমরা নিয়ত করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, যা শিখবো তার উপর নিজে আমল করার জন্য, যদি সম্ভব হয় অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পিতা মাতা যারা ইন্তেকাল করেছে তাদের ইসালের সাহাবের জন্য, আরও কিছু ভালো হবল আমরা নিয়ত করে নিই, আল্লাহ পাক আমাদের কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি জামিউস সাগীর কিতাবের মধ্যে কি হাদিসে পাক বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যাইগিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ তোমরা তোমাদের মজলিসসমূহকে, তোমরা তোমাদের বৈঠকসমূহকে আমার প্রতি দুরুদে পাক পাঠ করার দ্বারা আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কেননা আমার প্রতি পাঠকৃত দুরুদে পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা বান্দার নিয়তকে জিরো করে দেয়, যা বান্দার কাজকে সফলতার যে গন্তব্যে পৌঁছে দেয়, এমন একটি বিষয় যে বিষয়টি বান্দার মধ্যে যখন চলে আসে বান্দার সকল কাজের সমাধান হয়ে যায়, সে দুনিয়া তো কামিয়াবি হয়ে যায় পাশাপাশি আখিরাতও কামিয়াবি হয়ে যায়। তেমন একটি বিষয় হচ্ছে হাসবুনাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকই আমাদের জন্য যথেষ্ট। এ বিষয়ে আজ আমরা কিছু কোরআন হাদিসে পাক থেকে আলোচনা শোনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে, তার দৌরে, অর্থাৎ তিনি যখন সমাসীন ছিলেন, মুসলমানদের খলিফা হিসাবে দায়িত্বে ছিলেন, তো তার জামানায় হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশায় মুবাশশারার অন্তর্ভুক্ত, তথা দশজন জান্নাতি সাহাবি যারা দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছে জান্নাতের, তার মধ্যে একজন অন্যতম সাহাবি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চীন দেশে মাজার শরীফ অবস্থিত রয়েছে। তো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী সৈন্যদের নিয়ে অমুসলিমদের এলাকায় গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, এলাকাতে মুসলমানদের রাজত্ব কায়েম করার জন্য, যেখানে শহরটিকে বিজয় হয়েছে দাজলা পার হওয়া অত্যন্ত জরুরি ছিল, একটি নদীর নাম, এই নদীটি পার হয়ে ওই রাজ্যে প্রবেশ করার পথ ছিল। যখন অমুসলিমরা জানতে পেল যে মুসলমানরা চলে আসছে সৈন্যদল সহ, তো তারা কি করল, তাদের যে নদীর যতগুলো নৌকা ছিল, যতগুলো নদী পার হওয়ার নৌকা বা বোট কিংবা জাহাজ যা কিছু ছিল সকল কিছু তারা নদী থেকে উঠিয়ে নিলেন, যেন মুসলমানরা শহরে প্রবেশ করতে না পারেন। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, আর গিয়ে দেখলেন সেখানে কোনো নৌকা নেই, অর্থাৎ নদী পার হওয়ার জন্য কোনো নৌকা বোট জাহাজ ইত্যাদি কিছুই নেই। উদাহরণস্বরূপ, আপনি নদী পার হতে গেলে আপনাকে অবশ্যই নৌকা লাগবে, নৌকা ছাড়া পার হওয়া যাবে যাবে না, যেহেতু যুদ্ধের সরঞ্জাম ঘোড়া আছে উট আছে, তো সেগুলো নৌকা ছাড়া পার হওয়া সম্ভব না। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত ছিলেন যে কি করা যায়, যে ইসলামের প্রচারও ঘটাতে হবে, ইসলামের ঢঙ্কা বাজাতে হবে, মুসলমান সেখানে পৌঁছাতে হবে, ইসলামের পতাকা সেখানে লাগাতে হবে, এই নিয়ত ছিল, এখন সাগরও পার হতে হবে, তিনি কিছুই পাচ্ছে না। এই মুহূর্তে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটি নলেজ চলে আসলো, একটি বিষয় তার তৎক্ষণাৎ তার মাথায় চলে আসলো, বিষয়টি হলো তিনি সমস্ত সৈন্যদের ইরশাদ করলেন, হে আমার সৈন্যরা তোমরা এক কাজ করো, نستعينو بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل, অর্থাৎ এই দোয়াটি পাঠ করে তোমরা সকলে নদীতে ঝাঁপ দাও, দেখবে ইনশাআল্লাহ পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এর অর্থ হলো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তার উপরে ভরসা করি, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কার্য সম্পাদনকারী। এটা বলে সবাই ঘোড়াকে নামিয়ে দাও। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এমনটাই বর্ণিত রয়েছে, সকল সৈন্যরা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণে হাসবুনাল্লাহু এই দোয়া পাঠ করে যখনই সবাই নিজ নিজ ঘোড়াকে সাওয়ারিকে সমুদ্রে নামিয়ে দিলেন, আল্লাহু আকবার, এর বরকতে একজন সৈন্য তারা নদীতে ডুবেনি, বরং চ আল্লাহ পাকের দয়ায় ঘোড়া নিয়ে তারা নদী পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক দৃশ্য অমুসলিমরা অবলোকন করছে, আর তারা বলছে আল্লাহর শপথ এই লোকদের সাথে কারা যুদ্ধ করবে, তাদের সাথে তো জিনেরাও পারবে না, দৈত্যরাও পারবে না, যারা নদী পার হয়ে যায় নৌকা ছাড়া বাহন ছাড়া, তাদের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যখন সৈন্যরা সাগর পার হচ্ছিল, ওই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, দেখলেন যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি রাস্তায় হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল এই বাক্য দুটি পাঠ করছে, যখন তিনি রাস্তা অতিক্রম করছেন পথ পাড়ি দিচ্ছেন, আর এই দোয়া তিনি পাঠ করছেন। এটা শুনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাহ, এতক্ষণ পর্যন্ত ইসলামী সৈন্যরা জমিনের মধ্যে পদদ্রুত করেছে, এবার তারা সাগরের বক্ষ বিদীর্ণ করেছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয়রা, এই যে দোয়া হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এর অর্থ হচ্ছে আমাদের জন্য আল্লাহ হচ্ছে যথেষ্ট। প্রাণ পিস্তায় বেড়া, আমাদের মধ্যে একটি বিষয় খুবই বিরাজ করে, সেটি হচ্ছে আমরা কখনো দুর্বল হয়ে যাই। সংসারে অভাব আসলে, মুসিবত আসলে, রোগাক্রান্ত আসলে, ঋণগ্রস্ততা হলে, পেরেশান হলে, সন্তানহীনতা হলে, বিয়ে সাথে পেরেশান, এ সকল অবস্থাতে আমরা দুর্বল হয়ে যাই, পেরেশানের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই। তখন যদি আমরা এই চিন্তা আমার আপনার মধ্যে নিয়ে আসি, হাসবুনাল্লাহ, আমার জন্য তো আল্লাহই যথেষ্ট, আমার জন্য তো আমার মাওলাই যথেষ্ট, আরে যে মাওলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে মাওলা আমাকে এত সম্মান দিয়েছে, এত সুন্দর আকৃতি দান করেছে, মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, নিয়ামত দান করেছে, সুস্থতা দান করেছে, পরিবার দান করেছে, সকল নিয়ামতে আল্লাহ পাক আমাকে ধন্য করেছেন, যেহেতু পেরেশান আছে, মুসিবত আসে, এ সকল পেরেশানগুলো আমার মাওলাই দূর করে দিবেন। এই চিন্তা চেতনা যদি আমার মধ্যে থাকে, দেখবেন আমার আপনার অর্ধেক পেরেশান এখানেই শেষ হয়ে গিয়েছে। প্রাণ পিস্তান বেড়া, এই কিছু বিষয়ের মধ্যে এটাও রিলেটেড, যখন আমাদের মধ্যে পেরেশান আসে বা কোনো হঠাৎ তাৎক্ষণিক কোনো পেরেশান চলে আসে, আমরা চিন্তা করি হয়তো আমার অমুক কারণে এটা হয়েছে বা এই কারণে এটা হয়েছে, আমরা মানুষকে দোষারোপ করি যে তোমার কারণে এটা হয়েছে, অমুকের কারণে এটা হয়ে গিয়েছে, আমরা কুসংস্কার এটা প্রচলন করে দিই। প্রাণপ্রিস্তাইমরা চিন্তা করে দেখবেন যে বিষয়টা আমার আপনার জন্য আল্লাহ পাক দিয়েছেন, এতে হিকমত রয়েছে, কল্যাণ রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তোমরা যে বিষয়টাকে পছন্দ করো অথচ এই বিষয়টা তোমাদের জন্য অপছন্দনীয়, অকল্যাণ করো, আর যে বিষয়টা তোমরা অপছন্দ করো হতে পারে এই বিষয়টায় তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিস্তাইমরা, আর এই জন্য কাউকে দোষারোপ করা যাবে না, সে ভালো মন্দ কালো ইত্যাদি এইগুলো নিয়ে আলোচনা করা যাবে না। হাদিসে পাকের মধ্যে আমাদের নবী বিশ্বাস করেন, লাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি এই কুসংস্কার ধারণা করলো, অর্থাৎ বা যার জন্য কুসংস্কার করা হলো সে আমাদের দলভুক্ত না। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্বাস করেন, যে ব্যক্তি অদৃশ্যের কাহিনী কথা বলে, মন গড়া কথা বলে বা তীরের মাধ্যমে ফল বের করে, যে কুসংস্কার কারণে সফর থেকে ফিরে আসলো, ওই ব্যক্তি কখনো উঁচু স্তরে পৌঁছাবে না। সহজ ভাষায় আমি যদি কোনো বিষয়টাকে কুসংস্কার মনে করি, আমার জন্য মন্দ ধারণা নিয়ে আসি, এখন এমন সমাজের মধ্যে প্রচলন রয়েছে যে কাক ডাকছে মনে হয় বিপদ আসছে, হাত থেকে বাসন পড়ে গিয়েছে মনে হয় বিপদ আছে, এই যে কুধারণা, পকেট থেকে টাকা পড়ে গিয়েছে হারিয়ে গিয়েছে, এই যে কুসংস্কার বা কুধারণা, ইসলামের মধ্যে এর কোনো বাস্তবতা নেই। ইসলাম হচ্ছে স্বয়ংক্রিয়, ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, ইসলাম হচ্ছে ভালো উত্তম একটি ধর্ম, যে ধর্মের মধ্যে কুসংস্কারের কোনো বাস্তবতা নেই। আচ্ছা, আমি আপনি যে কাজ করব, এই কাজে সফল হওয়ার জন্য উলামায়ে কেরাম বলেন চারটি বিষয় খুবই জরুরি। কোনো কাজে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য, কামিয়াবি হওয়ার জন্য, গন্তব্যে পৌঁছার জন্য চারটি বিষয় জরুরি। কয়টা বিষয়, কয়টা বিষয় শুনবেন? নাম্বার এক, স্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে, অর্থাৎ খালিস নিয়ত থাকতে হবে। আমি আপনি যে কাজ করছি, এই কাজের নিয়ত বেজাল মুক্ত হতে হবে, অর্থাৎ নিয়তের কোনো বেজাল থাকা যাবে না। আমি যে কাজ করছি, কাউকে উপকার করছি, কাউকে ঋণ দিচ্ছি, ব্যবসা খুলছি, গন্তব্যে যাচ্ছি, মেহফিলে এসেছি, মিলাদের আয়োজন করছি, যা কিছু করছি, এই কাজের মধ্যে প্রথমে কী থাকতে হবে? খালিস নিয়ত। কী থাকতে হবে? খালিস নিয়ত, একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছি, এমন খালিস নিয়ত থাকতে হবে। যদি এই কাজের মধ্যে কাউকে ধোঁকা দেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া, হারাম পন্থা অবলম্বন করা এই বিষয় থাকে, তাহলে ওই কাজে সাকসেস হওয়া যাবে। নাম্বার দুই, ভালো পরিকল্পনা, প্ল্যানিং করা, আমি যে কাজ করব ওই কাজের পূর্ব প্ল্যানিং করা। এখন তো আধুনিক যুগ, আপনারা দেখছেন যে বিল্ডার্স, বিভিন্ন কোম্পানিরা তারা পূর্বে বাড়ির ডিজাইন, করে দে, যে কোথায় ওয়াশরুম হবে, কোথায় বারান্দা হবে, সম্পূর্ণকে ডিজাইন করে দে, তারপর সেটাকে কাজে হাত দে, ওই প্ল্যানিং করে। যখন পরিপূর্ণ প্ল্যানিং হয়ে যায়, ওই প্ল্যানিং মোতাবেক কী করে, তারা ভবন নির্মাণ করে। এটাই হচ্ছে না? তো আমার আপনার কাজের ক্ষেত্রে আমি যে কোনো কাজ করব, ওই কাজের পূর্বে আমাকে প্ল্যানিং করতে হবে। কী করতে হবে? অর্থাৎ উদাহরণস্বরূপ, আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, উদাহরণ দিচ্ছি, এখন চট্টগ্রামে যাওয়ার জন্য দুটো রাস্তা, একটি হচ্ছে ট্রেন, একটি বাস। এখন আপনি চিন্তা করছেন যে আমি বাসে গেলে কি হবে কিংবা ট্রেনে গেলে কি হবে। ট্রেনে গেলে সময় 2 ঘন্টা বেশি লাগবে, বাসে গেলে যানজট কম থাকলে 2 ঘন্টা সেভ হবে। এই কি পরিকল্পনা বা কোথায় কি করছেন? কাজের পূর্বে প্ল্যানিং করতে হবে। যদি আপনার প্ল্যানিং না থাকে, দেখা যাচ্ছে আপনি চট্টগ্রাম যাবেন, গড় থেকে বের হলেন, সামনে বাস পাইছেন, উঠে গেছেন, গিয়ে দেখেন সামনে জ্যাম, ট্রেনে গেছেন, গিয়ে দেখেন ট্রেন 2 ঘন্টা লেট। যদি প্ল্যানিং ছাড়া আমরা কাজ করি, এমনই রেজাল্ট আসবে। আমরা যে কাজ করব, সে কাজে সাকসেস হওয়ার জন্য কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। নাম্বার 3, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? পরিশ্রম করলে হবে না, মানে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হবে। অর্থাৎ যে কাজ সে অবস্থা, যে অবস্থা সে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, সহজ ভাষায় বলতে পারেন। অর্থাৎ আমি আমার গন্তব্যে পৌঁছালে হেঁটে গেলে তাড়াতাড়ি হবে, নাকি বাহনে গেলে তাড়াতাড়ি হবে, বাসে গেলে তাড়াতাড়ি হবে? আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, কয়েকটা রাস্তা আছে, অনেকগুলো হাঁটা রাস্তা আছে, আবার দেখা যাচ্ছে জ্যাম পড়ে যায়, ট্রাফিক জ্যাম। এখন আপনি চিন্তা করছেন আমি কীভাবে যাব, যে হেঁটে যাই সময় লাগবে, আবার বাসে গেলে জ্যাম থাকবে। এই দুইটার সমন্বয়ে যদি দেখেন আপনার 5 মিনিটের রাস্তা, বাসে গেলে 1 ঘন্টা লাগবে, আপনাকে হেঁটে যেতে হবে। অর্থাৎ সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, পরিশ্রম করলে হবে না, আপনাকে সঠিক পরিশ্রম করতে হবে, তখনই আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর 4 নম্বর বিষয়টা যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। কি রাখা? কি রাখা? কয়টা বিষয় গেল? 1 নম্বর খালিস নিয়ত, 2 নম্বর প্ল্যানিং, 3 নম্বর সঠিক পরিশ্রম, 4 নম্বর আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল রাখা। 1 নম্বর কি? খালিস নিয়ত, 2 নম্বর প্ল্যানিং করা, 3 নম্বর সঠিক পরিশ্রম করা। পরিশ্রম করলে হবে না, মানে যেখানে যেটা করার সেখানে করতে হবে। 4 নম্বর আল্লাহ পাকের প্রতি ভরসা করা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে আল্লাহ পাক মুমিনের পরিশ্রমকে বৃথা দিতে চান না। বান্দা পরিশ্রম করবে, বান্দা উপার্জন করবে, কষ্ট করবে, মেহনত করবে, এই কষ্টটাকে আল্লাহ পাক বিফলে ফেলান না। আল্লাহ পাক বান্দার পরিশ্রমকে বৃথা যেতে দেন না। বান্দা যে পরিশ্রম করে, আল্লাহ পাক তার বান্দার এই পরিশ্রমের মূল্যায়ন করে, তাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয়, যদি আমরা আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল রাখি। এখানে আমাদের বিষয়টি খুব সহজভাবে প্রতিমান হচ্ছে, আমরা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করি আর পাশাপাশি আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল রাখি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এক ব্যক্তি তরিকতে রাস্তায় বের হয়ে গিয়েছে, অর্থাৎ তার অন্তরকে পবিত্র করবে, সাধনা করবে, রিয়াজত করবে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে, এই প্ল্যানিং নিয়ে সে বের হয়ে গিয়েছে। এখন বহু বছর সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তরিকতের গ্লান সে এখনও পাচ্ছে না। অর্থাৎ সে যে প্ল্যানিংয়ে ঘর থেকে বের হয়েছে, আমি আল্লাহর ওলিদের সহবত নিব, রোজা রাখবো, সাধনা করব, রিয়াজত করব, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করব, এখনও হাসিল হচ্ছে না। তো একবার অবশেষে তিনি হযরত সৈয়দ শাহ আলে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার স্বর্ণাপন্ন হলেন, তার খেদমতে গেলেন, বললেন, হুজুর আমি কত বছর, বহু বছর যাবত পরিশ্রম করছি, সাধনা করছি, রিয়াজত করছি, কিন্তু আমি তো গন্তব্যে পৌঁছাতে পারছি না। তো শাহ আলে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা তাকে নিজের দরবারে কবুল করলেন আর খানকা শরীফের একটি কক্ষে তাকে থাকার ব্যবস্থা করে দিলেন। তো খাদেমকে তিনি হুকুম দিলেন, আমার যে মেহমান এই রুমে
আরাম করছেন তাকে রাতের বেলায় খাবার দিবে, মাছ দিবে, কিন্তু তাকে পানি দিবে না। কিনে দিবে না, খাবার দিবে, খাবারের মধ্যে মাছ দিবে, কিন্তু পানি দিবে না। আমরা বাঙালি মানুষ, দেখা যাচ্ছে খাবারের পর আমাদেরকে পানি খেতেই হয় কি না? অনেকে তো মানে খাবার কম খেতে পারবে কিন্তু পানি ছাড়া থাকতে পারবে না। তো যে কথা সে কাজ। আরও বললেন যে যখন তাকে খাবার দিবে, খাবার দিয়ে তুমি বাহির থেকে দরজা লাগিয়ে দিবে, আর দরজা খুলবে না। তো খাদিম এই অবস্থা অনুযায়ী আমল করলো, তাকে ঘরে প্রবেশ করালো, তাকে খাবারের আপ্যায়নের জন্য মাছ দিল, সে খাবার খাচ্ছে, আর খাদিম কি করলো, ঘর থেকে বের হয়ে গেল আর বাহির থেকে দরজা লাগিয়ে দিল। যখনই তার খাবার শেষ হলো, ওই লোক যে সাধনা করার জন্য ঘর থেকে বের হয়েছে কিন্তু এখনও সে গন্তব্যে পৌঁছাতে পারে নাই, সে মাছ খেয়েছে, খাবার খেয়েছে, কিছুক্ষণ পর তার পানির পিপাসা লেগেছে, এখন অবস্থা খুবই নাজুক হয়ে যাচ্ছে, দরজা খুলছে, দরজা বন্ধ হয়ে আছে, বাইরে থেকে গেট লাগানো, দরজা লাগানো, সে চিৎকার করছে আমাকে পানি দাও, কিন্তু পানি দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। এভাবে সে রাত অতিবাহিত করতে লাগলো। যখন ফজরের টাইম হলো, খাদিম দরজা খুলল, আর দরজা খোলার সাথে সাথে সে তাড়াতাড়ি ঘরে গিয়ে পানি পান করলো আর নিজের জীবন রক্ষা করলো। এই অবস্থা যখন শেষ হয়ে গেল, ওই আল্লাহর ওলি সৈয়দ আলে মোহাম্মদ রহমতুল্লাহ তার কাছে আসলো, বলল ভাই আপনার কি অবস্থা? বলল হুজুর আপনার খাদেম তো আমার জানে নিয়ে নিচ্ছিল। কিভাবে? বলল রাতে মাছ দিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু পানি দেয় নাই, পানি তো দেয় নাই, আবার দেখা যাচ্ছে রাতে ভাইয়ের থেকে দরজা বন্ধ করে দিয়েছে, কোনো মতে আমার প্রাণটা রক্ষা পেয়েছে। তো শাহ আলে মোহাম্মদ রহমতুল্লাহ তালাই বললেন যে তুমি রাত কিভাবে কাটিয়েছ? বলল হুজুর আমি রাতে বারো ছিলাম না, আমার অবস্থা খুবই খারাপ ছিল। বললেন যতক্ষণ জেগেছিলাম পানির খেয়াল ছিলাম কীভাবে পানি পান করব, আর যখন ঘুমালাম তখন স্বপ্নে পানি ছাড়া আর কিছু দেখি নাই, অর্থাৎ যখন জাগ্রত ছিলাম তখনও পানি পানি করছি, ঘুমালাম স্বপ্নে পানিই দেখছি, কারণ আমাকে পানি খেতে হবে, পানি করতে হবে, মাছ খেয়েছি, খাবার খেয়েছি, এখন পানি ছাড়া চলবে না। তো শাহ আলে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা বললেন সত্যিকার অন্বেষণকারী একেই বলে, যে উদ্দেশ্য পর্যন্ত আপনি না পৌঁছার অভিযোগ করেছিলেন, এত বছর আপনি গন্তব্যে পৌঁছাতে পারেননি, এর কারণ হলো আপনি সঠিকভাবে আপনার গন্তব্যে আপনি যান। এবার অতঃপর এখন থেকে তিনি সত্যিকার দৃঢ় সংকল্প করলেন আর নিয়ত করলেন, আর এখন থেকে তিনি দৃঢ়ভাবে খালিস নিয়তে আল্লাহ পাকের সাধনা করতে লাগলেন, রিয়াজত করতে লাগলেন, তাবাক্কুল হয়ে গেলেন, অতঃপর তিনি আল্লাহ পাকের গন্তব্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এমনই একটি ঘটনা আছে, হযরতে ভারত উপমহাদেশের যে বাদশাহ ছিলেন, বাদশাহ আলমগীর, তো বাদশাহ আলমগীর একবার খাজা গরিবে নেওয়াজের মাজার শরীফে গেলেন, দেখলেন সেখানে এক অন্ধ লোক, সে দরবারে দোয়া করছে, হে খাজা গরিবে নেওয়াজ আমাকে চক্ষু দান করুন, আমাকে চক্ষু দান করুন, এই দোয়া সে বারবারে করছে। তো বাদশাহ আলমগীর তিনি সাথে সেনা নিয়ে গেলেন, তো ওই লোককে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি চাচ্ছ? বলো জাহাপানা আমি এখানে খাজা গরিবে নেওয়াজের কাছে এসেছি চোখ পাওয়ার জন্য। বলো তুমি এখানে কতদিন যাবত এখানে আছো? বলো হুজুর বহুদিন হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে, চোখ চাচ্ছে কিন্তু চোখ ভালো হচ্ছে না। তো বাদশাহ আলমগীর একজন সৈন্যকে তাকে পাহারা নিযুক্ত করে দিলেন আর বললেন আমি ভেতরে মাজার শরীফ জিয়ারত করতে যাচ্ছি, এসে যদি দেখি তোমার চক্ষু ভালো হয় নাই তাকে তোমার হত্যা করে দেওয়া হবে, অর্থাৎ যদি এসে যদি দেখি তোমার চোখ ভালো হয় নাই, দৃষ্টিশক্তি ফিরে আসে নাই, তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখন তো ওই লোক খুব আতঙ্কিত পড়ে গেল, এতদিন ছিল চোখের বই, এখন তো জানের বই, এখন কি করা যায়? তো বাদশাহ জিয়ারত করার জন্য বাদশাহ আলমগীর মাজার শরীফে গেলেন, আর এখন ওই লোক কান্নাকাটি করছে, হে খাজা গরিবে নেওয়াজ বহুদিন হয়েছে তোমার দরবারে এসেছি, এখন তো দেখা যাচ্ছে আমার জানের বই হয়ে গিয়েছে, আপনি আমার প্রতি দয়া করুন। তো কান্না করতে করতে তিনি চোখ যাচ্ছেন, যখনই বাদশাহ ফিরে আসলেন এসে দেখে তার চোখ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ জিজ্ঞাসা করলেন হে বেটা তুমি এতদিন আল্লাহর ওলির দরবারে চক্ষু চেয়েছো কিন্তু মন থেকে চাও নাই, তুমি অন্তর থেকে চাও নাই, যদি অন্তর থেকে চাইতে, অন্তর থেকে দোয়া করতে, অবশ্যই তুমি এতদিন চাই পেইতে। এখন যেহেতু তুমি জানের ভয়ে, আমার ভয়ে, নিজের জানের ভয়ে দোয়া করেছ, একনিষ্ঠা সহিত, একাগ্রতার সহিত দোয়া করেছ, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছে আর তুমি সুস্থ হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ, প্রাণ পিস্তায় বেড়া। তো এই জন্য আমরা যে কাজ করব সে কাজের পূর্ব প্ল্যানিং থাকতে হবে, পাশাপাশি আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল থাকতে হবে এবং আমাদের সঠিক পন্থা অবলম্বন করতে হবে, আল্লাহ পাকের কাছে মন থেকে চাইতে হবে। কুরআনের পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কাজী ইমান থেকে অনুবাদ, হে মাহবুব, আপনি যখন কোনো কাজের পাকাপোক্ত ইচ্ছা করেন, নিয়োগ করেন, তখন নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের প্রতি নির্ভর করবেন, ভরসা করবেন, তাবাক্কুল করবেন। নিঃসন্দেহে নির্ভরকারীরা আল্লাহর প্রিয় ভাজন হয়ে থাকে। প্রাণ পিস্তে বেড়া। এই আয়াতের তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে রয়েছে, তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহ পাকের উপর ভরসা করা এবং কাজকে তার উপর সুপর্দ করে দেওয়া। উদ্দেশ্য হলো এটাই যে বান্দার সকল কাজের ভরসা আল্লাহ পাকের উপর হওয়া চাই। প্রাণ পিস্তে বেড়া। এক কথায়, আমি যখন কোনো কাজের নিয়ত করব, ইচ্ছা পোষণ করব, কোনো বিজনেস হোক, পড়াশোনা হোক, স্টাডি হোক বা পারিবারিক বিষয় হোক, বিয়ে শাদী হোক, সাংসারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, নেতৃত্ব হোক, যে কোনো বিষয়ে আমি যখন নিয়ত করব, তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমার এই নিয়তটি আল্লাহ পাকের উপর হওয়া চাই। অর্থাৎ দৃঢ় সংকল্প করা, তাবাক্কুল করা, ভরসা করা কার উপর হওয়া চাই? কার উপর হওয়া চাই? আল্লাহ পাকের উপর চাই। হযরতে আব্দুল্লাহ বিন দাউদ রহমাতুল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো, তাওয়াক্কুল কাকে বলে? আপনি যে আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন, এর মানে কি, ডেফিনেশন কি? বলা হচ্ছে, আন্না তাওয়াক্কুলা হুসনুল জন্নি বিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি সুধারণা রাখাই হচ্ছে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। কি ধারণা রাখা? কি ধারণা রাখা? সুধারণা। আমি একটি কাজে নিয়োগ করেছি, আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে এতে সফলতা দান করবেন, আমার বিশ্বাস আল্লাহ পাক এতে বরকত দান করবেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে গন্তব্যে পৌঁছে দিবেন, এই সুধারণা রাখা, এই সুধারণা রাখাটাই হচ্ছে তাওয়াক্কুল। কথা বুঝতে পারছেন? এই আল্লাহ পাকের প্রতি কী রাখতে হবে? কী রাখতে হবে? সুধারণা রাখতে হবে। এটা নয় যে করি দেখা যাক কি হয়, এটা না। আমি কাজ শুরু করেছি, ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাকে বরকত দান করবে, আল্লাহ পাক আমাকে সফলতা দান করবে, আল্লাহ পাক আমাকে গন্তব্যে পৌঁছে দিবে। যদি আমি এই নিয়তে এই তাওয়াক্কুল করতে পারি, তাহলে আল্লাহ পাকই আমার জন্য যথেষ্ট হবে। কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক সাথ করেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে, আস্থা রাখে, ভরসা রাখে, ফাহুয়া হাসবু, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহান। এখন থেকে আমাদের সকল কাজকর্ম যা কিছু আছে আমরা কার প্রতি সুপোর্ট করব? কার প্রতি সুপোর্ট করব? হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহ পাকে যথেষ্ট। কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এটাই ইরশাদ করছেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যায়। প্রাণ পিস্তায় বেড়া। হযরতে সাহাবী রসুল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হলাম, আমরা দেখলাম একটা অন্ধ পাখি, সে কিছুই দেখতে পাচ্ছে না আর সে গাছে তার নিজের ঠুট মারছে। পাখি কি করছে? গাছের মধ্যে, কাঠের মধ্যে নিজের ঠুট মারছে, অন্ধ পাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো সকল প্রাণীর ভাষা বুঝেন, কি বলেন? আমাদের নবী সকল প্রাণীর ভাষা বুঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল ভাষার, সকল জিনিসের জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সকল বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন, যে কোরআন পাকের মধ্যে এসেছে। তো আল্লাহর নবী, আমাদের প্রিয় নবীও সকল জিনিসের ভাষা জানতেন, বুঝতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে আনাস, তুমি কি জানো এই পাখিটি কি বলছে? কে বললেন? আমাদের নবী সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, তুমি কি জানো এই যে পাখিটি তার ঠুটকে গাছের মধ্যে মারছে, তুমি কি জানো সেটা কি বলছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশাদ করলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী ইশাদ করলেন, এই পাখিটি এই কথা বলছে যে হে আল্লাহ, তুমি ইনসাফ করি, তুমি আমার চোখের আরো দূর করেছো, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার বললেন, এখনো এই কথা চলছিল, তখনই একটি ফরিং আসলো, জীবন্ত উড়ন্ত একটি ফরিং আসলো, আর ফরিংটি এসে হঠাৎ করে ওই পাখিটির মুখে প্রবেশ করল, সুবহানাল্লাহ, আর ওই পাখিটি ফরিংটিকে গিলে খেয়ে ফেলল। এবার এই পাখিটি দ্বিতীয়বার গাছের মধ্যে ঠুট মারছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আনাস, তুমি কি জানো এখন এই পাখিটি কি ইরশাদ করছে? কখন তো ইরশাদ করেছে, আল্লাহ পাকের কাছে চাইছে, এখন কি ইরশাদ করছে জানো? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আবি তার প্রিয় হাবিবি ভালো জানেন। আল্লাহ নবী ইরশাদ করলেন, মান তাওয়াক্কাল আলাল্লাহি কাফাহু, এই পাখিটি এই কথা বলছেন যে আল্লাহ পাকের প্রতি ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখুন, এই পাখিটিও স্বীকার করে নিয়েছে অন্ধ পাখি যে আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। এই ভরসা তাওয়াক্কুল আমাদের রাখা চাই, আমাদের প্রত্যেক কাজের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। কে যথেষ্ট? কিতাবের মধ্যে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক প্রত্যেক বিপদ আপদ থেকে মানুষকে দূর করে দিবেন, কিতাবের মধ্যে এটিও বর্ণিত রয়েছে যে তোমাদের যখন কোনো বিপদ আসে, মুসিবত আসে, পেরেশান আসে, তখন এই দোয়া পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, তখন তোমরা এই দোয়া পড়ে নাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা লিখেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবিয়াল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আমানা লিকুল্লি খায়ফিন, অর্থাৎ যে ব্যক্তি হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তাকে সকল ভয় থেকে মুক্তি দান করবেন। যখন এই দোয়া কেউ পাঠ করবে, সকল বিপদ দুঃখ দুর্দশা মুসিবত ভীত ভয় সকল কিছু তার থেকে দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বান্দাকে নিয়ে আমি খুবই অবাক হই যে কাউকে ভয় পায় আর সে এই দোয়া পড়ে না, অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এ দোয়া পড়ে না, অথচ মানুষকে ভয় পায়, জিনকে ভয় পায়, কোনো বস্তুকে ভয় পায়, দুনিয়াবি পুলিশকে ভয় পায়, সরকারি কর্মকর্তাকে ভয় পায়, জিন ভূত ইত্যাদিকে ভয় পায়। যখন বান্দা হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তর থেকে সকল ভীত দূর করে দিবেন, সুবহানাল্লাহ। হজরতে আবু বকর আজালি রহমাতুল্লাহি তাআলা বলেন, একবার আমি বাগানে ছিলাম, হঠাৎ আমি এক ভয়ানক কালো আকৃতির একটি লোক দেখতে পেলাম। তিনি ইরশাদ করলেন, হয়তো যে জিন হবে, একটি জিন দেখতে পেলাম। প্রথমে আমি ভয় পেয়ে গেলাম, ওই কালো লোক কালো জিনটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। অতঃপর আমি এটা পড়া শুরু করে দিলাম, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল। যখনই আমি এই দোয়া পড়তে লাগলাম, আস্তে আস্তে ধীরে ধীরে ওই কালো জিনটি মাটির নিচে ঢাপতে লাগলো, ঢুকে যেতে লাগলো। অতঃপর এই দোয়ার বরকতে পরায়ণয়ে পরায়ক্রমে সর্বশেষ ওই কালো জিনটি মাটির ভিতরে প্রবেশ করে ফেলল, আর আমি এই ভয় থেকে আতঙ্ক থেকে মুক্তি পেয়ে গেলাম। হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের প্রতি আস্থা রাখা, ভরসা রাখা, নির্ভর করা, এটি আম্বিয়ে কারামের দোয়া। কার দোয়া? নবীদের দোয়া। কাদের দোয়া? হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এটা কাশে কিদের দোয়া? কাদের দোয়া? নবীদের দোয়া। কিতাবের মধ্যে বর্ণিত আছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আগুনের দিন, অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, তখনই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট, আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। যখন এই দোয়া সে পড়ল, আল্লাহ পাক ওই আগুনকে বাগানে পরিণত করে দিলেন, সুবহান। বর্ণিত রয়েছে, লোকেরা যখন এক অসুস্থ বৃদ্ধ লোককে চিকিৎসা করতে বলল, সে বলল না আমি চিকিৎসা করাবো না। কেন করবেন না? ঈশাদ বলেন যে আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল করা, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা, এর চেয়ে উত্তম আর কোনো চিকিৎসা হতে পারে না। আল্লাহ আকবার। অতঃপর তিনি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য দানকারীদেরকে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণভাবে দান করেন। এই আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করলেন, অতঃপর এরপর বলতে লাগলেন, আমি কোনো জিনিসকে ধৈর্যের চেয়ে সমান মনে করি না, এবং চিকিৎসা করার তিনি অস্বীকার জানালেন। আর এভাবে তিনি ব্যথা অনুভব করলেন, যখনই সে হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল এই দোয়া পরিণত, এই দোয়ার বরকতে তার ব্যথা দূর হয়ে যেত। এখান থেকে আমাদের একটি বিষয় আমরা শুনি নেই, এটি তো আল্লাহ ওয়ালাদের রীতি ছিল, তারা চিকিৎসা করতো না, বাস আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট, হাসবুন আল্লাহ আমার জন্য আল্লাহ পাকই যথেষ্ট, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। তার মানে এই নয় যে এ থেকে আমরা চিকিৎসা করব না, আমাদেরকে চিকিৎসা করতে হবে, আল্লাহ পাকের প্রতি পাশাপাশি ভরসাও রাখতে হবে, এটি ছিল তাদের ইমান, তাদের বিশ্বাস। কিন্তু আমি আপনি ওখানে পৌঁছাতে পারি নাই। এমন অনেক দোয়া আছে, বলা হচ্ছে যদি এই দোয়া পাঠ করে কেউ বিষ খেয়ে নেই সে মারা যাবে না। এখন আমার আপনার জন্য অনুমতি নেই যে এই দোয়া পাঠ করে বিষ পান করব। তো এটা হচ্ছে আল্লাহর ওলিদের একটি বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের বিশ্বাস, যে আল্লাহ পাকের কাছে নৈকট্য বেশি, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল বেশি, তারাই ওই রেজাল্টটা পেয়ে থাকে। এখন আমি আপনি যে দুর্বল ইমান, আমার কাছে মুসিবত আসলে, পেরেশান আসলে অস্থির হয়ে যায়, সবাইকে জানিয়ে দেয়, অবস্থা ঠিক থাকে না, মাথায় পাগড়ি থাকে না, কারো তো টুপিই থাকে না, অবস্থা নাজেহাল হয়ে যায়, এটা আমার আপনার জন্য না, এটা হচ্ছে আল্লাহর ওলিদের জন্য। হ্যাঁ, তবে আমি আপনি এখান থেকে শিক্ষা নিব, আল্লাহর ওলিরা যেভাবে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আল্লাহ পাকের প্রতি সকল কিছু সুপোর্ট করেছে, আমি আপনি সেভাবে আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখব। বুঝতে পারছেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহ নবী দরবারে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘোড়া নিয়ে এসেছি, আমি কি ঘোড়াটা বাঁধবো নাকি আল্লাহর উপর ছেড়ে দেব? আল্লাহ নবী সাদ করলেন, তুমি আগে ঘোড়াটা বাঁধো, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখো। অতঃপর সাহাবী ঘোড়াটাকে বাঁধলেন, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখেন। তো আমাদের উচিত হচ্ছে আমরা বাস্তবিক যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপে গ্রহণ করব, পাশাপাশি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল রাখবো। আমরা শুনেছি যে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য চারটা বিষয় জরুরি। নাম্বার এক হচ্ছে খালিস নিয়ত, নাম্বার দুই প্ল্যানিং করা, নাম্বার তিন সঠিক পরিশ্রম, আর নাম্বার চার আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বান্দা সকাল সন্ধ্যা সাতবার এই অজিফা পড়ে নেয়, বলা হচ্ছে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে সকল বিপদ আপদের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা দাওয়াত ইসলামীর আমির আল সুনতের মুরিদ রয়েছেন কিংবা তালিব রয়েছেন, সাজ্জা শরীফের মধ্যে এই ওয়াজিফাটি দেওয়া রয়েছে, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, এই ওয়াজিফাটি দেওয়া রয়েছে। বলা হচ্ছে এই ওয়াজিফাটি যে সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআনের পাকের মধ্যে এসেছে হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক এই ওয়াজিফাটাকে তুলে ধরেছেন, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি আস্থা রাখা, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা। তো পান্ডিতরা দেখুন, এখানে আমাদের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে আকিদার বিষয়ে, এতে কিন্তু আমরা আমলের বিষয় বললাম, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখা, ভরসা রাখা। এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু সর্বদা সকল কিছুর ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল রাখবো, তো দেখুন আল্লাহ পাক হচ্ছে স্রষ্টা, আল্লাহ পাকি আর সকল কিছু কি সৃষ্টি, এখানে পার্থক্য। তো আমরা আল্লাহর কাছে যখন তাওয়াক্কুল করব, আল্লাহর কাছে যখন চাইব, আল্লাহ পাকের কাছে যখন দোয়া করব, তখন আমাদের অন্তরে এ নিয়ত থাকবে, আমার মালিক, আমার খালিক, আমার রব, সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ, সকল কিছুর মালিক কে? আর আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম, উলি আব্দুল গাউস, তাদের কাছ থেকে যে বিষয়টা চাইবো সেটা হচ্ছে আল্লাহ পাকের দান ক্রমে, আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা আমাদেরকে দিবেন। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আল্লাহর কাছে যখন তাবাক্কুল করব সেটা হচ্ছে রব হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আপনার জন্য আল্লাহ পাকই হচ্ছেন যথেষ্ট। অতঃপর ইরশাদ করেন, ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, হে মাহবুব, যে মুমিন বান্দারা আপনাকে অনুসরণ করে, আপনার আনুগত্য করে, আমি আপনার জন্য যথেষ্ট এবং মুমিন সাহাবীরাও আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হয়তো আপনার ইতিহাস পড়েছেন, ইসলামের প্রাথমিক যুগে সাহাবিদের সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবি ছিল। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি 40তম ব্যক্তি ছিলেন। তখন অনেক মুসলমানদের অবস্থা বা সংখ্যা খুবই কম ছিল। তো আল্লাহ পাক ইরশাদ করেন, হে মাহবুব, আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি নৈরাশ হবেন না, আপনার জন্য আমি আল্লাহ এবং আপনার মুমিন সাহাবিরা আপনার জন্য যথেষ্ট। তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে রব হচ্ছে আল্লাহ আর মানুষের সাহায্য হচ্ছে সৃষ্টি হিসাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকও আমাদের সাহায্য করবেন, মুমিন বান্দারও আমাদেরকে সাহায্য করবেন। তো অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, তবে নিঃসন্দেহে আল্লাহই আপনার জন্য যথেষ্ট, তিনি ওই সত্তা যিনি আপনাকে শক্তি প্রদান করেছেন স্বীয় সাহায্য এবং মুমিনের জন্য। তো প্রাণ পিস্তায় বেড়া এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক বান্দাকে সাহায্য করে নিজের কুদরতিভাবে পাশাপাশি দুনিয়ার কিছু উপকঠোর মাধ্যম পন্থা দ্বারা, যেমন সাহাবায়ে কেরাম এখানে আল্লাহ পাকের সাথে করেছেন ওয়াবিল মুমিনিন, যে মুমিনদের দ্বারাও আল্লাহ পাক আপনাকে সাহায্য করেন। কি করেন? সাহায্য করেন। তো এখন যদি আমরা উলি আব্দাল নবীদের কাছে সাহায্য চাই তখন আমরা কি নিয়ে তো চাইব? তারা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। কি নিয়ে তো চাইছি আমরা? তারা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আর যখন আল্লাহ পাকের কাছে চাইব কি নিয়ে তো চাইব? তিনি হচ্ছেন আমার স্রষ্টা। তিনি কে? আমার স্রষ্টা, আমার খালিক, আমার মালিক, আমার রব, তিনি হচ্ছেন সকল কিছুর মালিক। আর দুনিয়াবী মাধ্যম, নবী, বলি, গাউস, কুতুব বা সরকারি কোনো লোক বা কোনো পুলিশ কিংবা বড় কোনো অফিসার, তারা যেটা দিবে সেটা হচ্ছে আল্লাহ পাকের দান পথ। বুঝতে পারছেন? তাহলে এখানে শিরিক বেদাদের কোনো প্রশ্ন আর রইল না। হাদিস পাকের মধ্যে এসেছে যা হাসান পর্যায়ের হাদিস। হাদিসের অনেক ক্যাটাগরি রয়েছে, সহি হাদিস, সহির মধ্যে কয়েক প্রকার রয়েছে, সহিলি জাতি, সহিলি গৈরিহি, হাসানলি জাতি, হাসানলি গৈরি, এক একটা প্রকার আছে। তো হাসান হাদিস পর্যায়ে একটি হাদিসে পাক এসেছে, হযরত উতবা বিন গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো কিছু জিনিস হারিয়ে যায় আর সেটা যদি হয় বিরান জায়গায়, অর্থাৎ মরুভূমির প্রান্তর হয়ে থাকে, তখন সেখানে কোনো সাহায্য করে নেই, এমন পরিস্থিতি যদি কেউ সাহায্য চায় তবে যেন এভাবে বলে, ইয়া ইবাদাল্লাহি আগিসুনি, ইয়া ইবাদাল্লাহি আগিসুনি, হে আল্লাহর নেক বান্দারা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। সহজ ভাষায় যখন কোনো ব্যক্তি মুসিবতে পড়বে, কোনো এমন জায়গায় যাবে সেখানে সাহায্য করার মতো কেউ নেই, মরুভূমিতে বা কোনো সমুদ্রতে, নদীর পাড়ে, যেখানে হোক, বা আপনার বদ্ধ ঘরে, আপনার নিজের রুম, সেখানে কেউ নেই, নিজের বাড়ি, আপনি বদ্ধ হয়ে আছেন, এক কথায় আপনাকে সাহায্য করার মতো কেউ নেই, হাদিসে পাকের ভাষা অনুযায়ী আল্লাহ নবী ইরশাদ করেন, এই অবস্থায় তুমি এই দোয়া করবে, ইয়া ইবাদাল্লাহি আগিসুনি, ইয়া ইবাদাল্লাহি আগিসুনি, হে আল্লাহর নেক বান্দারা আমাকে সাহায্য করুন। তো এই হাদিসে পাকের ব্যাখ্যা হচ্ছে, উলামায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে আল্লাহ পাকের কিছু নেক বান্দা উলি আব্দুল গাউস কুতুব তারা জায়গায় জায়গায় নিয়োজিত রয়েছে। তাদের কাজ হচ্ছে তারা মানুষদেরকে উপকার করবে, যেমনটি খিজে আলাইহিসসালাম ব্যাপারে এসেছে, তিনি প্রতি বছর হজে যান এবং অনেক উলামায়ে কেরাম তার সাক্ষাৎ পেয়েছেন, এমন বহু ঘটনা রয়েছে। তো খিজির আলাইহিসসালাম মানুষকে সাহায্য করেন। কি করেন? খিজির আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহ পাকের নবী। দুনিয়াতে এখনও চারজন নবী জীবিত রয়েছে যারা এখনও ইন্তেকাল করেনি, তোর মধ্যে একজন হচ্ছেন খিজির আলাইহিসসালাম। আপনাদের কষ্ট হচ্ছে? দুনিয়াতে এখনো চারজন নবী জীবিত রয়েছে, তার মধ্যে একজনের নাম হচ্ছেন খিজির আলাইহিসসালাম। তিনি পানিতে থাকেন বা পানির দায়িত্বে তিনি রয়েছেন। তো খিজির আলাইহিসসালাম মানুষকে সাহায্য করেন। তো এভাবে আরও কিছু আল্লাহ পাকের নেক বান্দা রয়েছে, যখন তারা মুসিবতে পড়ে বিপদে পড়ে তখন ওই বান্দারা মুমিন বান্দাদেরকে সাহায্য করে। আর এই হাদিসে পাক দ্বারা সেটা প্রমাণিত। আল্লাহ নবী ইরশাদ করেন, যখন তোমরা মুসিবতে পড়ো, বিরান জায়গায় চলে যাও, সাহায্যকার কেউ না পাও, তখন এই দোয়া পাঠ করো। তো এক কথায় আমরা বুঝতে পারি যে সকল বিষয়ের সমাধান হচ্ছে আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল রাখা। কি করা, কি করা? আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল রাখা। এখন আমি পেরেশানে আছি, মুসিবতে আছি, অভাবে আছি, পেরেশানগ্রস্ত, ঋণগ্রস্ত, সকল কিছু এক পর্যায়ে, আর আমি তা কার উপর তাওয়াক্কুল করব? কার প্রতি তাওয়াক্কুল করব? আল্লাহর প্রতি। কার প্রতি? আমার খালিক, আমার মালিক, আমার রব, আমার মুশকিল কুশা যা কিছু আছে সকল কিছু সমাধান কে করবেন? আল্লাহ পাক করবেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করতে পারেনি। আপনার হয়তো আমার সাথে একমত হবেন, আপনি কোথাও গিয়েছেন, হঠাৎ এক লোক খাবার বিতরণ করছে, আপনাকে খাবার দিচ্ছে, এটা আপনার রিজিকে ছিল। আল্লাহ পাক কোরআনের পাক নির্দেশাত করেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেননি। অর্থাৎ সকল কিছুর দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। দেখেন, পাখি সকালে কিন্তু সে খালি পেটে বের হয়। আচ্ছা, পাখির আশেপাশে সে কি খাবার জমা করে? দেখবেন, পাখি খাবার জমা করে না, সে সকালে খালি পেটে বের হয়, আবার সন্ধ্যায় সে ভরা পেটে ফিরে চলে আসে। সে আল্লাহ পাকের প্রতি তাবাক্কুল রাখে, আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে, তার পরিপূর্ণ আস্থা আমাকে আল্লাহ পাক সাহায্য করবে, আমাকে আল্লাহ পাক খাবার দিবে, এই আস্থা, এই বিশ্বাস নিয়ে যখন সে বের হয়, সন্ধ্যাবেলা সে ভরা পেটে নিজ বাসস্থানে ফিরে আসে। দেখুন, আমাদের অবস্থা তো বিপরীত। আমরা তো দেখা যাচ্ছে ঘরের মধ্যে এক মাসের খাবার রিজার্ভ করে রাখি, যখন শুনি ওই জিনিসটার দাম বেড়ে যাবে, অনেকগুলো নিয়ে ঘরে জমা করে রাখি। আমাদের অবস্থা এমন। হাদিসের পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ঘর এমন ছিল যে ঘরে একাধারে তিন দিন চুলায় খাবার আগুন জ্বলত না। চিন্তা করে দেখেন, আমাদের নবী হচ্ছে সকল জাহানের মালিক মুক্তার। তিনি চাইলেন পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে পারতেন, কিন্তু তার পরিবার অবস্থা এমন, যখনই তার কাছে হাদিয়া আসতো, উপকরণ আসতো, সকল কিছু তিনি সন্ধ্যার আগে বিতরণ করে দিতেন, কোনো কিছু রাখতেন না। আমাদের অবস্থা হচ্ছে বিপরীত। আচ্ছা, আমরা খাবার জমা করব, ব্যাংকে টাকা রাখবো, এটা গুনাহ নয়, কিন্তু এখানে তাওয়াক্কুলের কথা বলা হচ্ছে। আমার সকল কিছুর তাওয়াক্কুল যেন একমাত্র আল্লাহ পাকের উপর থাকে। আমার পেরেশান, মুসিবত, যা কিছু আছে, আমি অসুস্থ হয়ে গিয়েছি। আচ্ছা, আপনি বলুন, আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি যখন হইচই করেন, মানুষকে জানাজানি করেন, আপনার কি রোগ ভালো হয়ে যায়? রোগ ভালো হয়ে যায়? রোগটা যখন ভালো হওয়ার তখনই ভালো হয়, কি বলেন? বিষয়টা এমন না, এখন আপনার ঠান্ডা লাগছে, আপনি মাকে ফোন দিলেন, মা পেরেশান, বন্ধুকে ফোন দিলেন, ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে ইত্যাদি বলে আপনি টাইম লস করছেন, মানুষকে অভিযোগ করছেন, আপনার রোগ কি ভালো হয়ে গিয়েছে? ভালো হয়ে গিয়েছে? ভালো হয়নি। বরঞ্চ আপনি এ থেকে যে সওয়াবগুলো আপনার অর্জিত হতো, আপনি যে নেকিগুলো পেতেন, এই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন। হাদিসের পাকে মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি মুসিবতের মধ্যে নিজ পেরেশানকে গোপন করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। যদি পেরেশান গোপন রাখা হয়, পেরেশান গোপন রাখার অনেক ফজিলত রয়েছে। তো প্রাণ পিস্তায় বেড়া, আমরা এক তো পেরেশান, মুসিবত কাউকে শেয়ার করব না প্রয়োজন ছাড়া, আর সর্বোপরি যে বিষয়টা, আমি আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করব। কি করব, কি করব? আমার সকল কাজের জন্য কে যথেষ্ট? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আজ বয়ান থেকে আমরা এই দোয়াটি শিখিনি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই বলেন হাসবুনাল্লাহু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি আমরা উঠতে, বসতে, চলতে, ফিরতে, শয়নে, জাগরণে, সর্ব অবস্থায় আমরা এই দোয়াটি পাঠ করবো ইনশাল্লাহ। হাদিসে পাকে শুনলাম, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তর থেকে সকল ভয় দূর করে দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার রবই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট, আমার জন্য কে যথেষ্ট? এই বিশ্বাস রাখবো আমরা, এই আকীদা আমার মধ্যে আছে, যখন এই মুসিবত আসে আমার জন্য কে যথেষ্ট, কে যথেষ্ট? আল্লাহ। কে যথেষ্ট? মুসিবত আসলে মুসিবত দূর করবেন কে? অভাব আসলে অভাব দূর করবেন কে? রোগ হলে শিফা দিবেন কে? বিপদ আসলে দূর করবেন কে? আল্লাহ। আমার সকল কিছু সমাধান আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এই মুজিফার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ ইসলামের আসুন, দাওয়াত ইসলামের সাপ্তাহিক যে দুরুদে পাকগুলো পাঠ করা হয়, এগুলো আজকে আমরা পাঠ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, যে ব্যক্তি এই দোয়া দুরুদে পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন وعلى آله وسلم। যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে তার জন্য রহমতে সত্যিটি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য 600,000 দুরূদ পাঠ করার সওয়াব দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক আকবর এবং নিজের মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এ লোকটি কে? যখন তিনি চলে গেলেন আল্লাহ নবী ইরশাদ করেন, যখন সে আমার প্রতি দুরুদে পাক পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে 70 জন ফিরিস্তা 1,000 দিন পর্যন্ত তার জন্য নেকিসমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বি সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বি সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ ইসলামের আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামের সবথেকে ইজতিমায় আসার বরকতে এই দোয়া এবং দুরুদগুলো পাঠ করতে পেরেছি। আমরা নিয়ত করি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে নিজেও আসবো এবং অপর ইসলামী ব্যাদেরকে ইনশাল্লাহ আমরা ইজতিমায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ইসলামের আসুন, আমরা মদিনা শরীফের সবুজ গম্বুজকে ধ্যান করে করে বারবার দুরূদ শরীফ পড়ি। الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله
As-salatu was-salamu alayka ya Nabi Allah. As-salatu was-salamu alayka ya Nur Allah. As-salatu was-salamu alayka ya Rasul Allah. As-salatu was-salamu alayka ya Habib Allah. As-salatu was-salamu alayka ya Nabi Allah. Wa ala alika wa ashabika ya Nur Allah. Hasbi Rabbi Jalallah. قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله Innallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu la ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Innallahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam As-salatu was-salamu alayka ya Rasulullah
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے مشکلیں حل کر شہے مشکل کشا کے واسطے کربلا اے رد شہید کربلا کے واسطے مالک مولا اللہ نشوندے ہمرا گنہگار نفرمان بدکار مولا اللہ যদি আমরা গুনাহের কথা বলি মাওলা আল্লাহ এমন কোনো গুনাহ নেই যা আমাদের দ্বারা হয়নি মাওলা ইয়া মালিক মাওলা আল্লাহ কোন গুনাহের কথা স্বীকার করব মাওলা আল্লাহ আল্লাহ কোন গুনাহের কথা স্বীকার করব মাওলা আল্লাহ আল্লাহ তুমি তো সব জানো মাওলা আল্লাহ তুমি তো সকল কিছু দেখেছো মাওলা আল্লাহ তুমি তো বান্দার অন্তর জামি মাওলা ইয়ারহামার রহিমিন আল্লাহ আমরা স্বীকার করছি আমরা গুনাহ করেছি মাওলা আল্লাহ যে বান্দা নিজের ভুলকে স্বীকার করে নিজের গুনাহকে স্বীকার করে এর জন্য অনুতপ্ত হয় আল্লাহ তুমি তো ওই সকল বান্দাদেরকে পছন্দ করো মাওলা আল্লাহ ইয়ারহামার রহিমিন আল্লাহ আমরা স্বীকার করছি মাওলা আল্লাহ আমরা অনুতপ্তি হচ্ছি মাওলা আল্লাহ গুনাহ করেছি মাওলা ইয়া রহমান রহিম আল্লাহ বাস আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় মাওলা তোমার রহমত দ্বারা আমাদের ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদের ক্ষমা করে দাও আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ তুমি জানো মাওলা আল্লাহ বর্তমান যুগ ফিতনার যুগ মাওলা আল্লাহ বর্তমান যুগ বেহায়ার যুগ মাওলা আল্লাহ আল্লাহ আমরা এই যুগে বাস করছি মাওলা আল্লাহ যে যুগে হাঁটলে গুনাহ হয় কথা বললে গুনাহ হয় দেখলে গুনাহ হয় শুনলে গুনাহ হয় বসলে গুনাহ হয় আল্লাহ ইবাদত করতে গুলো গুনাহ হয় মাওলা মাওলা ইয়ারহামার রহিমিন আল্লাহ গুনাহ থেকে বাঁচা বর্তমান যুগে অসম্ভব মাওলা আল্লাহ বাস আমাদের গুনাহের দিকে থাকিও নয় মাওলা মাওলা বাস আমরা যে তোমার বান্দা আমরা যে গুনাহের প্রতি অনুতপ্ত মাওলা আল্লাহ তোমরা আল্লাহ আমরা যে তোমাকে রব হিসাবে মানি মাওলা আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ ইয়ার হামার রহমিন আল্লাহ তোমার বান্দারা অনেক পেরেশানে মাওলা আল্লাহ কারো বা অভাবগ্রস্ত মাওলা আল্লাহ কাউবা পেরেশান মাওলা আল্লাহ কাউবার শৈতানে ওয়াসওয়াসা মাওলা আল্লাহ শৈতানে কুমন্ত্রণা মাওলা আল্লাহ নফসের প্ররোচনা মাওলা আল্লাহ বদ মজাহের ষড়যন্ত্র মাওলা আল্লাহ সকল কিছু মিলিয়ে মাওলা আল্লাহ তোমার মুমিন বান্দারা পেরেশান মাওলা মাওলা তোমার সকল বান্দারা পেরেশান মাওলা আল্লাহ একদিক দিয়ে ইমানের ভয় আরেক দিক দিয়ে গুনাহের আশঙ্কা মাওলা আল্লাহ সকল কিছু তোমার মুমিন বান্দাদেরকে গ্রাস করে রেখেছে মাওলা বাস বাউলা ইয়ার আমার রহিমী, বাউলা তুমি আমাদের ইমান ও আমলের সালামতি দিয়ে দাও বাউলা, বাউলা আমাদের প্রতি রাজি হয়ে যাও বাউলা। আল্লাহ দুনিয়াতে যতই আমল করি মাউলা, যা কিছু করি না কেন মাউলা, আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও আমরা তো ধ্বংস হয়ে যাবো মাউলা। ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তুমি যদি আমাদের প্রতি দয়া না করো মাউলা, এহসান না করো মাউলা, আল্লাহ আমরা তো ধ্বংস হয়ে যাবো মাউলা। বাবলা তোমার দয়া চাই বাবলা, বাবলা তোমার দয়া চাই বাবলা, বাবলা বাস আমাদের প্রতি রাজি হয়ে যাও বাবলা, আমাদের প্রতি দয়া করো বাবলা। ইয়া রহমান রহিমি, ইয়া রব্বি করিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আলামিন মালিক মাওলা। আল্লাহ অনেক আশা নিয়ে হাত তুলেছি মাওলা, আল্লাহ মানুষকে দেখানোর নিয়ত নয় মাওলা, শুধু তোমাকে রাজি করার জন্য মাওলা, আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য হাত তুলেছে মাওলা। আল্লাহ আমাদের হাতকে আপনি খালি হাতে ফিরিয়ে দিন না মাওলা, আল্লাহ আমাদের জানা বজানা ইচ্ছা অনিচ্ছা আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইয়া আরহামার রহিমিন মালিক মাওলা, আমরা যারা হাত তুলেছি মাওলা, আল্লাহ অনেকে অভাবের মধ্যে রয়েছে মাওলা, আল্লাহ তুমি তাদের অভাবকে দূর করে দাও, আল্লাহ যারা পেরেশান মাওলা পেরেশান দূর করে দাও, আল্লাহ যারা অসুস্থ মাওলা তাদেরকে শিফা দান করে দাও, আল্লাহ যারা ঋণগ্রস্ত মাওলা ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা সন্তানহীন মাওলা আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করে দাও, আল্লাহ যারা দাম্পত্য প্রত্যাশী মাওলা তাদেরকে নেক দাম্পত্য দান করে দাও, আল্লাহ যারা ছেলে প্রত্যাশী মাওলা আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দান করে দাও, যারা মেয়ের প্রত্যাশী মাওলা মেয়ে দান করে দাও। আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ মুসলমানদের রহম করো মাওলা, আল্লাহ মুসলমানদের প্রতি আপনি দয়া করো মাওলা, আল্লাহ মজলুম কয়েদি যারা রয়েছে মাওলা আল্লাহ তাদেরকেও নাজাতের ফয়সালা করে দাও। ইয়া রহমান রহিমিন মালিক মাওলা, ইয়া রব্বি করিম, ইয়া রহমান রহিমিন, আমাদের পিতা আমাদেরকে নেক হায়াত দান করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতা মাতারা যারা জীবিত আছে মাওলা, আল্লাহ প্রত্যেককে মাওলা সুস্থ সাথে নেক হায়াত দান করে দাও, আল্লাহ যারা ইন্তেকাল করেছে মাওলা আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও, তাদের কবরের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন জানা মাওলা অন্ধকার কবরস্থ মাওলা আল্লাহ প্রত্যেককে নাজাত করে দাও, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও, আল্লাহ আল্লাহ প্রত্যেকের গুনাহকে ক্ষমা করে দাও। মালিক মাওলা যতদিন দুনিয়াতে আছে মাওলা আল্লাহ গুনাহমুক্ত নেকি যুক্ত জিন্দগি দান করে দাও, আল্লাহ এই ফেতনার যুগে মাওলা আল্লাহ গুনাহ থেকে বাঁচা কষ্ট করো মাওলা, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো মাওলা, আল্লাহ তোমার দয়া নিয়ে বাঁচতে চাই মাওলা, আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দগি দান করে দাও। ইয়া রহমান রহিমিন, ইয়া রব্বি করিম, ইয়া রহমান রহিমিন মালিক মাওলা, আমাদেরকে দাওয়াত ইসলামের সুন্দর এই পরিবেশের সাথে মাওলা আজীবন সম্পৃক্ত দান করে দাও। আল্লাহ আমির আহলে সুন্নাত সহ মাওলা সকল সুন্নি আলেমের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বাপা আমির আহলে সুন্নাত আমাদেরকে যেমন চাই মাওলা, আল্লাহ আমাদেরকে এমন খেদমত করার তৌফিক দাও। আল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগ মুবাল্লিগাতগণ বিশ্বে আনাচ্ছে কানাচ্ছে যে যেখানে দিনের খেদমত করছে মাওলা, আল্লাহ প্রত্যেকের দিনের খেদমতকে কবুল করে নাও, আল্লাহ প্রত্যেকের জান ও মালকে হিফাজত করে নাও। ইয়া রব্বি করিম, তাদের পরিবার পরিজনের মধ্যে মাওলা আপনার খাস রহমত আর বরকত দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে কাছে ডেকে নাও না মদনী মদিনে বালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে বালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا أرحم الراحمين
چار دی کے خوب پرشار نیکر دوات امت حق خدا بھی روح رسول